আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এই সপ্তাহের রিসালা, যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ তা আমার পছন্দ, আত্তারের দোয়া। হে দয়াময় আল্লাহ, যে ব্যক্তি এই যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ তা আমার পছন্দ পুস্তিকাটি পড়ে বা শুনে নিবে, তাকে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানের ইশকে রাসূলের অংশ দান করো এবং তাকে পিতামাতা ও পরিবার সহ জান্নাতুল ফেরদৌসে বিনা হিসেবে প্রবেশাধিকার নসিব করো। আমিন। বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি 100 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার দুই চোখের মাঝখানে লিখে দেন যে সে মুনাফিকি এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং তাকে কিয়ামতের দিন শহীদদের সাথে রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাদর আগুনে ফেলে দিলেন। হযরতে সাইয়েদনা আমর বিন শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হলাম। আমার গায়ে জাফরানি বা সোনালী রঙের হালকা একটি চাদর ছিল। তা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, এটা কি পরেছ? আমি এই প্রশ্নে অসন্তোষ প্রভাব বুঝতে পারলাম। যখন আমি পরিবারের কাছে ফিরে গেলাম তখন তারা চুলা জ্বালিয়ে রেখেছিল, সুতরাং আমি এই চাদরটি তাতে ফেলে দিলাম। পরের দিন যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলাম, তখন প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এই চাদরটি কোথায়? আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা তো আমি আগুনে ফেলে দিয়েছি। ইরশাদ করলেন, তুমি সেই চাদরটি নারীদের পরিয়ে দিলে না কেন? নারীদের পরিয়ে দেয়ায় কোনো দোষ ছিল না। ঘর ভেঙে সমান করে দিলেন। হযরতে সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৌলতখানা থেকে বাইরে কোথাও তাশরিফ নিয়ে যাচ্ছিলেন, তখন রাস্তায় একটি উঁচু ঘর দেখলেন যা গম্বুজাকৃতির ছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানকে জিজ্ঞাসা করলেন, এটা কি? তারা আরজ করলেন, এটা উম্মুক আনসারির ঘর। এটা শুনে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। অন্য এক সময় যখন সেই আনসারি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন এবং সালাম আরজ করলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর প্রদান করলেন না। তিনি ভাবলেন হয়তো তার মনোযোগ নেই, তাই পুনরায় সালাম আরজ করলেন, কিন্তু দ্বিতীয়বারও উত্তর পেলেন না। এখন তিনি ঘাবড়ে গেলেন এবং সেখানে উপস্থিত সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানকে বলতে লাগলেন, আল্লাহর শপথ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসন্তুষ্ট দেখতে পাচ্ছি। সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান তাকে জানালেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে তাশরিফ নিয়ে গিয়েছিলেন, তখন রাস্তায় আপনার ঘর দেখে জিজ্ঞাসা করেছিলেন যে এটা কার। অর্থাৎ আমাদের ধারণা এটাই যে আপনার প্রতি অসন্তুষ্টির কারণ আপনার নির্মিত উঁচু ইমারত। তা শুনে তিনি অর্থাৎ আনসারী সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইমারতের দিকে গেলেন এবং তা ভেঙে মাটির সাথে মিশিয়ে দিলেন। ঘটনাক্রমে আরেকবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থান দিয়ে গমন করলেন, তখন দেখলেন সেই গম্বুজ সেখানে নেই, কাজেই তিনি তা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা সেই আনসারীকে জানালাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘর দেখে অপছন্দ প্রকাশ করেছেন এবং এ কারণে আপনার সালামের উত্তরও দেননি, তখন তিনি তার ঘর এমনভাবে ভেঙে ফেললেন যে এর নাম নিশানাও অবশিষ্ট রইল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, প্রতিটি নির্মাণ মানুষের উপর বোঝা, কেবল তা ছাড়া যা অত্যন্ত প্রয়োজন এবং অপারগতার কারণে হয়। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান প্রিয় নবী মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন, যে বিষয়টি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অপছন্দনীয় হতো, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তা একেবারে মূল থেকেই শেষ করে দিতেন। যেমনটি সাইয়েদুনা আমর বিন শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অপছন্দনীয় লাগলো, তখন তিনি সেই চাদরটি আগুনে ফেলে দিয়ে শেষ করে দিলেন। একইভাবে যখন এক আনসারির ঘরকে গম্বুজাকৃতির হওয়ার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করলেন, তখন তিনি তার ঘরকে একদম মাটির সাথে মিশিয়ে দিলেন। শরীয়ত হল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের নাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন, যা চান, যা আদেশ করেন, যা পছন্দ করেন, যা অপছন্দ করেন, শরীয়তের হুকুমগুলো তার উপরেই নির্ভর করে। আপনারা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের আনুগত্য এবং প্রেম ও ভালোবাসার প্রেরণা লক্ষ্য করলেন, এখন একটু নিজেদের প্রেরণার দিকেও তাকান এবং চিন্তা করুন যে একদিকে তারাও মুসলমান ছিলেন, এবং অন্যদিকে আমরাও মুসলমান, কিন্তু আমাদের এবং তাদের মধ্যে কতটা স্পষ্ট পার্থক্য রয়েছে। তারা এমন উদ্দীপনা, প্রেরণা, সম্মান, সাহস এবং শক্তি পেয়েছিলেন যে যেদিকে যেতেন সফলতা এগিয়ে এসে তাদের আলিঙ্গন করত এবং গন্তব্য হেঁটে এসে তাদের পদচুম্বন করত। আর অন্যদিকে আমরা এমন মুসলমান যেদিকেই যাই গন্তব্য দূরে সরে যেতে থাকে। দেখুন, তাদের সর্দারও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এবং আমাদের সর্দারও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তারা ছিলেন অনুগত আর আমরা হলাম অবাধ্য। তারা অনুগত হওয়ার কারণে সম্মানিত হলেন আর আমরা অবাধ্য হওয়ার কারণে লাঞ্ছিত হলাম। কেউ চমৎকার বলেছেন, ও মুআজ্জাজ থে জামানে মে মুসলমান হোকার আর তুম ফার হয়ে তারিখে কুরআন হোকার, অর্থাৎ হে মুসলমানেরা মনে রেখো, তোমরা ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দকে নিজের পছন্দের উপর প্রাধান্য দেবে না। দেখো, আল্লাহ পাকের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নামাজ প্রিয়, অথচ উদাসীন মুসলমানের নিকট ঘুম প্রিয়। মুয়াজ্জিন ডেকে ডেকে ঘোষণা করে, আস সালাতু খায়রুম মিনান নাউম, আস সালাতু খায়রুম মিনান নাউম, অর্থাৎ নামাজ ঘুম থেকে উত্তম। কিন্তু আজকের মুসলমান চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে। প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুইলাত কুরাতু আইনি ফিস সালাত, অর্থাৎ আমার চোখের শীতলতা নামাজে রাখা হয়েছে। কিন্তু আফসোস, আজকের উদাসীন মুসলমানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চোখের শীতলতার কোনো সম্পর্ক নেই। হায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা নামাজে, অথচ উদাসীন মুসলমানের চোখের শীতলতা সিনেমা, নাটক দেখা এবং কুদৃষ্টিতে। আফসোস, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দকে কার্যত নিজের পছন্দ বানাইনি। দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দাড়ি, বাবরি চুল, পাগড়ির মুকুট পছন্দ, কিন্তু তোমার পছন্দ? আমি নিজের পক্ষ থেকে বলছি না, বরং আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ হলো, দাড়ি বড় করো, গোফ ছোট করো এবং অগ্নিপূজকদের বিরোধিতা করো, অর্থাৎ তাদের মতো চেহারা বানিও না। আজ যদি কেউ বাবরি চুল রাখে এবং মুখে সুনত অনুযায়ী এক মুষ্টি দাড়ি সাজায়, তবে নিজেকে মুসলমান দাবি করার লোকেরা দুর্ভাগ্যবশত তাকে ঘৃণার দৃষ্টিতে দেখে এবং মোল্লা বলে তাকে বিদ্রুপ করে, এমন আকৃতি গ্রহণ করায় মা কষ্ট পায় এবং বাবা তার উপর রেগে যায়। ওহে অজ্ঞ পিতা, তোমার তো খুশিতে আন্দোলিত হওয়া উচিত যে তুমি যার কালেমা পড়েছ তোমার আদর সন্তান তার সুনত আদায় করেছে। মনে রাখবেন, ভালোদের অনুকরণ করা সর্ব অবস্থায় ভালো। এই প্রসঙ্গে দুটি ইমানোদ্দীপ্ত ঘটনা শ্রবণ করুন। নাম্বার এক, ভালোদের অনুকরণের কারণে মুক্তি মিলল। আল্লাহ পাক যখন ফিরাউন এবং তার সম্প্রদায়কে নদীতে ডুবিয়ে দিলেন, তখন তাদের মধ্যে সেই ব্যক্তি বেঁচে গেল যে পোশাক এবং কথাবার্তায় হযরত সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের অনুকরণ করত এবং ফিরাউন ও তার সম্প্রদায় তার এই আচরণের কারণে হাসাহাসি করত। হযরত সাইয়েদুনা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তার বেঁচে যাওয়াতে খুব অবাক হলেন এবং আল্লাহর দরবারে আরজ করলেন, এ তো অন্য ফেরাউনীদের তুলনায় আমাকে বেশি কষ্ট দিত। আল্লাহ পাক ইরশাদ করলেন, হে মুসা, আমি তাকে এই কারণে ডুবাইনি যে সে তোমার মতো পোশাক পরেছিল এবং আমি আমার প্রিয় বান্দাদের মতো আকৃতি গ্রহণকারীদেরকেও আজাব দেই না। নাম্বার দুই, মাথা ও দাড়িতে আটা ছিটানোর অদ্ভুত ওসিয়ত। এক কৌতুক অভিনেতা মৃত্যু সময় তার বন্ধুকে ওসিয়ত করল যে, যখন আমাকে দাফন করতে যাবে তখন আমার দাড়ি ও মাথার চুলে আটা ছিটিয়ে দিও। বন্ধু বলল, বন্ধু, তুমি জীবনে তো কৌতুক ও হাসি ঠাট্টা করেছ, এখন শেষ সময় তো এসব থেকে বিরত থাকো। সে বলল, যদি তুমি সত্যি আমার শুভাকাঙ্ক্ষী হও তবে আমি যা বলছি তা করে দিও। বন্ধু হেসে রাজি হয়ে গেল। ইন্তিকালের পর সে দাফন করার সময় তার দাড়ি ও মাথার চুলে আটা ছিটিয়ে দিল। কয়েকদিন পর নিজের মৃত বন্ধুকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করল, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ পাক তোমার সাথে কিরূপ আচরণ করেছেন। মৃত বন্ধু বলল, আমাকে প্রশ্ন করা হল যে তুমি আটা ছিটানোর ওসিয়ত কেন করেছিলে। আমি আরজ করলাম, হে আল্লাহ, আমি তোমার প্রিয় মাহবুব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ শুনেছিলাম। নিঃসন্দেহে আল্লাহ পাক মুসলমানের বার্ধক্যকে লজ্জা করেন। বৃদ্ধ হওয়া তো আমার ক্ষমতায় ছিল না, তাই ভাবলাম বার্ধক্যের মতো আকৃতি বানিয়ে নেই। আল্লাহ পাক ইরশাদ করলেন, যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সাদা চুল সম্মান ও মর্যাদা, হাদিস শরীফে রয়েছে হযরতে সাইয়েদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম সর্বপ্রথম সাদা চুল দেখলেন, তখন আরজ করলেন, হে রব এটা কি? ইরশাদ হলো এটা মর্যাদা। আরজ করলেন, হে আমার রব আমার মর্যাদা বাড়িয়ে দাও। হে আশিকানের রসুল, মনে রাখবেন যতক্ষণ না আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দকে নিজের পছন্দের উপর প্রাধান্য দেব ততক্ষণ পর্যন্ত আমরা দুনিয়ায় ব্যর্থ থাকব এবং আখিরাতেও সফল হওয়ার আশা খুব কম। নিশ্চয়ই আল্লাহ পাকের রহমত অনেক বড়, কিন্তু একটু ভাবুন আমাদের অবাধ্যতা কোন সীমানায় পৌঁছে গেছে, আমরা কতটা পথভ্রষ্টতার শিকার হয়েছি। আগে বান্দা গুনাহ করলে লজ্জিত হতো, কিন্তু এখন অবস্থা হলো গুনাহ করে খুশি হয় এবং কেউ বোঝালে উল্টো তাকে বিদ্রুপ করে। প্রিয় ইসলামী ভাইরা, আজকাল অন্যান্য গুনাহের মতো সঙ্গীত খুব প্রসার হয়ে গেছে, অথচ হাদিসে পাকে এর নিন্দা বর্ণনা করা হয়েছে। যেমনটি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে বাদ্যযন্ত্র ভাঙার জন্য পাঠানো হয়েছে। হায়, একদিকে তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোবারক ইরশাদ, আর অন্যদিকে আমরা মুসলমানদের আচরণ হল ঘরে ঘরে সঙ্গীতের সুর শোনা হচ্ছে। কোন ঘর কি এমন আছে যেখানে গান বাজনা বাজে না? কোন ঘর কি এমন আছে যেখানে সিনেমা নাটক দেখা হয় না? যত সম্পদ বেশি হয় বান্দা আল্লাহ পাক থেকে তত বেশি উদাসীন হয়ে যায়। দিন রাত তাকে সম্পদের চিন্তা খেয়ে নেয়, তারপর ডাকাতের ভয় আলাদা থাকে, ট্যাক্স ডিপার্টমেন্টের লোকেরা তার ঘরের চক্কর কাটতে থাকে। কিছু ধনী বেচারা নিজেদের সম্পদের চিন্তায় এতটাই মগ্ন থাকে যে নিজেদের প্রাণ থেকেও হাত ধুয়ে বসে। এই প্রসঙ্গে একটি শিক্ষণীয় ঘটনা শ্রবণ করুন। সম্পদের চিন্তায় এক ব্যবসায়ীর মৃত্যু। পাকিস্তানে এক অদ্ভুত ঘটনা ঘটল যে এক ধনী ব্যক্তিকে ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে ১ কোটি রুপি ট্যাক্স জমা দেওয়ার অফিসিয়াল নোটিশ পাঠানো হল। সে অফিসারদের সাথে ঘুষের দর কষাকষি শুরু করে দিল যাতে কমের মধ্যে প্রাণে বেঁচে যায়। তাকে বলা হল যে যদি আপনি অফিসিয়ালি ট্যাক্স দিতে চান তবে আপনাকে পুরো ১ কোটি রুপি দিতে হবে, এবং যদি পিছনে দরজা দিয়ে দিতে চান অর্থাৎ ঘুষের লেনদেন করেন তবে অর্ধেকে কাজ হয়ে যাবে। সেই ধনী ব্যক্তি হয়তো ৩০ লাখ ঘুষ দিতে রাজি ছিল। মোট কথা, কোনো সিদ্ধান্তে আসা সম্ভব হল না এবং অফিসাররা চলে গেল। দেখুন, একদিকে মুসলমানদের এই অবস্থা যে ঘুষের লেনদেন করছে, আর অন্যদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষণীয় বাণী হল ঘুষ গ্রহণকারী, আর অন্যদিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষণীয় বাণী হল আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, অর্থাৎ ঘুষ গ্রহণকারী এবং প্রদানকারী উভয়ই জাহান্নামী। কিন্তু আফসোস, আজকের মুসলমানদের এ ধরনের সতর্কবার্তার প্রতিও ভয় কোথায়? যাই হোক, সেই ধনী ব্যক্তিকে সারা রাত এই চিন্তায় অস্থির করছিল যে তার নিকট ঘুষ হিসাবে ৫০ লাখ রুপি চাওয়া হচ্ছে। অবশেষে এই চিন্তাভাবনার মধ্যেই তার ঘুম এসে গেল। যখন সকাল হল তখন বাড়ির লোকেরা তাকে জাগানোর খুব চেষ্টা করল, কিন্তু জানা গেল যে ৫০ লাখের চিন্তায় তার হার্ট অ্যাটাক হয়েছে এবং সে চিরদিনের জন্য ঘুমিয়ে পড়েছে। প্রিয় ইসলামী ভাইরা, শুনলেন তো আপনারা সম্পদ সেই ধনী ব্যক্তির কি কাজে এলো? মনে রাখবেন, সম্পদ কাউকে মৃত্যু থেকে বাঁচাতে পারে না। যদি সম্পদ কাউকে বাঁচাতে পারত তবে কারুনের মতো সম্পদ বর্তমানে কারো কাছে নেই। কারুন এতটাই ধনী ছিল যে তার ধন ভাণ্ডারের চাবিগুলো এক বিশাল দল বহন করত। বলা হয় যে সেই দলটি ৪০ জন সদস্য সম্বলিত ছিল। একটু ভাবুন, যার ধন ভাণ্ডারের চাবিগুলো একটি দল বহন করত তার ধন ভাণ্ডার কত বড় হবে, কিন্তু সেই ধন ভাণ্ডার তার কোনো কাজে আসেনি। কারুনের শিক্ষণীয় পরিণতি, যখন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে কারুনের নিকট যাকাত দাবি করলেন তখন সে তা দিতে সম্মত হল না, ছলচাতুরির আশ্রয় নিতে লাগল এবং অবশেষে যাকাত অস্বীকার করে বলতে লাগল, বাহ, যখন সম্পদ আমি উপার্জন করেছি তখন তোমাকে কেন দেব? তারপর সে এক নারীকে ধন সম্পদ দিয়ে এই ব্যাপারে সম্মত করল যে যখন মুসা আলাইহিস সালাম লোকদের একত্রিত করে নসিহত করবেন তখন সে তার উপর তার সাথে অশ্লীলতার অপবাদ দেবে এবং এভাবে মা'আদাল্লাহ জনগণের সামনে তাকে লাঞ্ছিত করে দিবে। একদিন যখন হযরত মুসা আলাইহিসসালাম লোকদের একত্রিত করে ওয়াজ নসিহত করছিলেন ঠিক সেই সময় কারুন তাকে বাধা দিল এবং বলল যে অমুক নারীর সাথে আপনি মা'আদাল্লাহ অশ্লীল কাজ করেছেন। হযরত মুসা আলাইহিসসালাম এই কথায় খুব দুঃখিত হলেন এবং বললেন, এই নারীকে আমার সামনে নিয়ে এসো। যখন সেই নারীকে সত্যায়নের জন্য ডাকা হল তখন হযরত মুসা আলাইহিসসালাম রাগান্বিত ভঙ্গিতে বললেন, সত্যি সত্য বলল, সত্যি সত্যি বলো আসল ঘটনা কি? সেই নারী কেঁপে উঠল এবং সে সত্যি সত্যি বলে দিল যে আমাকে কারুন প্রচুর ধন সম্পদ দিয়ে আপনার উপর অপবাদ দেওয়ার জন্য সম্মত করেছে। তখন হযরত মুসা আলাইহিসসালাম অশ্রু সজল হয়ে সিজদায় চলে গেলেন এবং সিজদারত অবস্থায় তিনি আলাইহিসসালাম দোয়া করলেন, হে আল্লাহ, কারুনের উপর তোমার কহর ও গজব অবতীর্ণ করো। এর সাথেই হযরত মুসা আলাইহিসসালাম এই ঘোষণা করে দিলেন যে আমার সঙ্গীরা আমার দিকে এবং কারুনের শুভাকাঙ্ক্ষীরা কারুনের দিকে হয়ে যাও। তখন দুইজন চাটুকার ও তোষামতকারী ছাড়া সবাই হযরত মুসা আলাইহিসসালামের দিকে চলে এলো। এখন হযরত মুসা আলাইহিসসালাম জমিনকে হুকুম দিলেন যে হে জমিন, তুমি কারুনকে ধরে ফেলো। তখন সে এক ঝটকায় হাঁটু পর্যন্ত মাটিতে ধসে গেল। তারপর তিনি আলাইহিসসালাম পুনরায় জমিনকে একই কথা বললেন, তখন সে কোমর পর্যন্ত মাটিতে ধসে গেল। এটা দেখে কারুন ছটফট করতে লাগলো এবং আর্তনাদ করতে লাগলো, কিন্তু তার কান্নাকাটি কোনো কাজে এলো না এবং সে ক্রমাগত মাটিতে ধসে যেতে লাগলো, এমনকি সম্পূর্ণ মাটিতে ধসে গেল। যখন কারুন ধসে গেল তখন তার দুই সঙ্গী, যাদের উপর দুর্ভাগ্যের ছায়া পড়েছিল, তারা অপপ্রচার করতে লাগল যে হযরত মুসা আলাইহিসসালাম কারুনকে এজন্য মাটিতে ধসিয়েছেন যাতে তার বাড়ি এবং ধন ভাণ্ডার দখল করতে পারেন। হযরত মুসা আলাইহিসসালামের আবার রাগ এলো এবং তিনি আল্লাহ পাকের নিকট দোয়া করলেন যে কারুনের বাড়ি এবং ধন ভাণ্ডারও মাটিতে ধসে যাক। ফলে তার বাড়ি এবং ধন ভাণ্ডারও মাটিতে ধসে গেল। এখন কিয়ামত পর্যন্ত কারুন মাটিতে ধসতে থাকবে আর তার সাথে সাথে তার ধন ভাণ্ডারও তার মাথায় বোঝা হয়ে ধসতে থাকবে। হে আশিকানে রসুল, জানা গেল যে পুঁজি এবং সম্পদ পুরোটাই অভিশাপ এবং তা কাউকে বাঁচাতে পারে না। মনে রাখবেন, দুনিয়া ও আখিরাতের সফলতা ধনী হওয়ায় নয়, আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে আমরা ততক্ষণ পর্যন্ত সফল হতে পারব না যতক্ষণ আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দকে নিজের পছন্দের উপর প্রাধান্য দিব না। তাই আমাদের প্রতিটি বিষয়ে আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দকে নিজের পছন্দের উপর প্রাধান্য দেয়া উচিত। উদাহরণস্বরূপ, আমাদের মন চাইছে যে ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকি এবং নিজের ঘুম পূর্ণ করি, কিন্তু আল্লাহ পাক এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজ পড়ার হুকুম দিয়েছেন। তাই এখন আমাদের তাদের পছন্দকে নিজের পছন্দের উপর প্রাধান্য দিয়ে নামাজ পড়া উচিত। একইভাবে যদি দাড়ি মুন্ডানোর মন চায় তবে এই বিষয়ও মনের বিরোধিতা করা উচিত এবং সুন্নত অনুযায়ী এক মুষ্টি দাড়ি রাখা উচিত। কিন্তু আফসোস, আজকাল খুব কম লোকই এমন করে, অন্যথায় নফস ও শয়তানের আনুগত্যের জোর চলছে। মনে রাখবেন, যে নফসের বিরোধিতা করে সে সফল হয়, সে যেই হোক না কেন। এই প্রসঙ্গে একটি ইমানদীপ্ত ঘটনা উপস্থাপন করছি। রোগী নিজেই ডাক্তার হয়ে গেল। একবার সৈয়দুনা শায়খ খাজা মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি খুব অসুস্থ হয়ে পড়লেন। মুরিদরা আরজ করল, হুজুর, এখানে এক কাফের ঝাড়ফুঁক করে এবং তার চিকিৎসা খুব ভালো, যদি হুকুম হয় তবে তার কাছে নিয়ে যাই। তিনি বললেন, আমি চিকিৎসার জন্য কাফের কাছে যাব না। রোগ আরো বাড়ল এবং তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি অজ্ঞান হয়ে গেলেন। মুরিদরা তাকে সেই কাফের কাছে নিয়ে গেল, সে ফুঁক দিল। তখন তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি জ্ঞান ফিরে পেলেন এবং সুস্থ হয়ে গেলেন। তিনি নিজেকে সুস্থ দেখে সেই কাফেরকে দেখে জিজ্ঞাসা করলেন, তুমি চিকিৎসায় এই দক্ষতা কিভাবে অর্জন করলে? সে বলল, আমার গুরু আমার থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যে নফস যা কিছু বলবে তার উল্টোটা করতে হবে, তাই যখন ঠান্ডা পানি পান করার ইচ্ছা হয় তখন গরম পানি পান করি, ভাত খেতে মন চাইলে রুটি খেয়ে নেই। এভাবে নফসের কথার উল্টোটা করতে করতে আমার মধ্যে এই শক্তি সৃষ্টি হয়েছে। তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, এটা তো বলো, তোমার নফস মুসলমান হওয়ার অনুমতি দেয় কিনা? সে বলল, নিষেধ করে। তখন তিনি বললেন, সে মুসলমান হতে নিষেধ করে? তোমার নিয়ম অনুযায়ী তোমাকে তার কথার উল্টোটা করে মুসলমান হয়ে যাওয়া উচিত। এই কথাটি তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এমন এক হৃদয়গ্রাহী ভঙ্গিতে বললেন যে তার প্রভাবে তীরের মতো তার হৃদয়ে গেঁথে গেল এবং সে স্বতঃস্ফূর্ত ভাবে বলে উঠল যে আমি আমার কুফরি থেকে তওবা করে মুসলমান হচ্ছি, এবং তারপর সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন তো এক কাফের নফসের বিরোধিতা করে কতটা উন্নতি অর্জন করল এবং অবশেষে আল্লাহ পাক তাকে এক ওয়ালির ফয়জের দৃষ্টির বরকতে ইসলামের দৌলত দ্বারা ধনী করে দিলেন। আফসোস, আমরা নফসের পূজারী এবং আমাদের নফস যেই জিনিসের দাবি করে তা আমরা করে ফেলি। নফস টাকা দাবি করলে তখন আমরা না হারাম দেখি, না হালাল, না সওয়াব দেখি, না গুনাহ। আমাদের এটাই চিন্তা থাকে যে ব্যাস আমাদের টাকা চাই, এখন তা জুয়ার মাধ্যমে অর্জন হোক বা ভেজালের ঋণের মাধ্যমে, ঘুষের মাধ্যমে হাতে আসুক বা সুদের মাধ্যমে, আমরা নিজেদের মনে ধারণা করি যে আমরা খুব ভালো মানুষ, কারণ আমরা কারো ঘর উজাড় করি না। আমরা নিজেদের মনে ধারণা করি যে আমরা খুব ভালো মানুষ, কারণ আমরা কারো ঘর উজাড় করি না, কারো পকেট কাটি না, অস্ত্র দেখিয়ে লুটপাট করি না। মনে রাখবেন, অস্ত্র দেখিয়ে লুটপাটকারীরা আসলে ডাকাত, কিন্তু সমাজে এমন অনেক লোক আছে যারা দেখতে ডাকাত নয়, কিন্তু ডাকাতদের মতো তাদের উদ্দেশ্য মানুষকে লুটে নেয়া, যেমন ঘুষের লেনদেন করে ভেজাল মাল বিক্রয়কারী। কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে এমন সব লোকের পাকড়াও হবে, কারণ যেভাবে ডাকাতি করে মানুষকে লুটে নেয়া ব্যক্তিরা জাহান্নামে যাওয়ার কাজ করছে, ঠিক সেভাবে ঘুষের লেনদেন করে ভেজাল মাল বিক্রয়কারীরাও জাহান্নামে যাওয়ার কাজ করছে। মনে রাখবেন, অপরাধীরা দুনিয়ায় তো ঘুষ দিয়ে বা কারো সুপারিশের কারণে ছাড়া পেয়ে যায়, কিন্তু যখন মৃত্যুর শিকার হয়ে অন্ধকার কবরে পৌঁছাবে, তখন সেখানে না ঘুষ কাজে আসবে আর না কারো সুপারিশ। যদি আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হন, তবে এমন লোকদের কবরের আজাব থেকে কে বাঁচাবে? তাই এমন লোকদের এখনই তবা করে গুনাহের কাজ ছেড়ে দেওয়া উচিত। হতে পারে কারো মনে এই বিষয়টি আসবে যে এখন তো বয়স অনেক বাকি আছে, পরে তবা করে নেব। তাদের জন্য নিবেদন হল, যদিও মৃত্যু সময় নির্ধারিত, কিন্তু আমরা জানি না যে কখন আসবে। আমরা সকাল সন্ধ্যা যে কোনো সময় হঠাৎ মৃত্যুর শিকার হয়ে এই নশ্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কেউ খুবই সুন্দর বলেছেন, আজব কেউ মৃত্যুর শিকার হয়ে এই নশ্বর দুনিয়া থেকে বিদায় হয় এবং কেউ জন্ম নিয়ে এই দুনিয়ায় পা রাখে। এভাবে শতকোটি মানুষ ইন্তিকাল করেছে এবং এখনো প্রতিদিন লাখ লাখ মানুষ ইন্তিকাল করছে এবং কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। হে আশিকানে রসুল, এই দুনিয়ার বাস্তবতা কি এবং আমরা কেন এর প্রতি এত আসক্ত? আল্লাহর ওয়াস্তে, নিজের এই সংক্ষিপ্ত জীবনের ব্যাপারে চিন্তা করুন এবং নিজের নরম শরীরের প্রতি দয়া করুন, যে এই নরম শরীর না গরম সহ্য করতে পারে আর না ঠান্ডা। আজ মুসলমানরা বড় শখ করে সিনেমা নাটক দেখে, গান বাজনা শোনে, ভেজাল মাল বিক্রি করে, মিথ্যা বলে, গালি দেয়, নামাজ কাজা করে, দাড়ি মুন্ডায় এবং মা বাবাকে কষ্ট দেয়। এর পাশাপাশি নিজের সন্তানদের দীন ও সুন্নত অনুযায়ী প্রশিক্ষণ দেয় না, বরং মাআযাল্লাহ কিছু হতভাগার তো সুন্নতকেও ঘৃণা হয়। জানি না এমন লোকদের কি হবে। দেখুন না, আমরা বৃষ্টি সহ্য করতে পারি না, বন্যা, পটাকা ফাটলে চমকে উঠি, হঠাৎ বিড়াল ডাকলে ভয় পেয়ে যাই, কুকুর ঘেউ ঘেউ করলে ভয় পাই। মনে রাখবেন, যদি আমরা কবরে এই অবস্থায় পৌঁছাই যে আমাদের নিকট না নামাজ থাকলো আর না রমজান মুবারকের রোজা, দুনিয়ায় দাড়ি মুন্ডাতে থাকলাম, ইংলিশ পোশাক পরতে থাকলাম, মাথায় বাবরি চুল রাখার পরিবর্তে নানা ধরনের স্টাইলের চুল রাখতে থাকলাম, মাথায় পাগড়ি শরীফ সাজানোর পরিবর্তে নগ্ন মাথায় ঘুরতে থাকলাম, শুধুমাত্র মডার্ন ও আধুনিক যুগের চাহিদা অনুযায়ী জীবন কাটাতে থাকলাম, যদি এমন হয় তবে কবরে আমাদের কি হবে এবং আমাদের কবরের আজাব থেকে কে বাঁচাবে? আফসোস, শত কোটি আফসোস। যদি কোনো ইসলামী ভাই আমাদের বোঝানোর চেষ্টা করেন, তবে তার সম্পর্কে আমাদের প্রতিক্রিয়া কিছুটা এমন হয়, এরা তো পুরনো যুগের কথা নিয়ে বসে আছে, মানুষ তাদের পৌঁছে গেছে কিন্তু মৌলভীরা জানি না কি কথা বলছে, ইত্যাদি ইত্যাদি। দেখুন, মৌলভী সাহেব সেই মহান ব্যক্তিত্বের কথা বলেন যিনি জমিনে থেকে আঙ্গুলের ইশারায় চাঁদকে দুটুকরো করে দিয়েছিলেন এবং তিনি শবে মিরাজে চাঁদ থেকে অনেক দূরে, বরং আরশে আজম থেকেও দূরে তশরিফ নিয়ে গিয়েছিলেন। মৌলভী সাহেবের কথাকে অচল মনে করা ব্যক্তিরা যদি কুরআনে পাক বুঝে পড়েন এবং আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিসে মোবারক গভীরভাবে অধ্যয়ন করেন, তবে তারা জানতে পারবে যে ইসলাম ও শরীয়তের শিক্ষা কত উত্তম। শাইখ তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুল আলিয়া বলেন, এই নশ্বর দুনিয়ায় সবাইকে মৃত্যুবরণ করতে হবে, কেউ চিরকাল থাকতে পারবে না। একটা সময় ছিল যখন আমাদের দাদা দাদি এবং নানা নানি এই দুনিয়ায় ছিলেন, কিন্তু এখন তাদের কেউ বেঁচে নেই। হায়, মা বাবাও ইন্তিকাল করেছেন এবং বড় ভাই ও দু তিনজন বোনও ইন্তিকাল করেছেন। তাদের মধ্যে কয়েকজনকে আমি নিজে ইন্তিকাল করতে দেখেছি, বরং কয়েকজনকে তো নিজের হাতে কবরে নামিয়েছি। যখন সবাই চলে গেছে, তখন নিশ্চয়ই একদিন আমাকেও এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কেউ খুব সুন্দর বলেছেন, আজ হয়তো কারো বিয়ের প্রথম রাত শেষ হয়েছে, সে নিজের ভেতর অনেক খুশি অনুভব করছে, অথচ আজই কেউ তার মৃত্যুর বিছানায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। একইভাবে কত বর এমন দেখা গেছে যে গতকাল পর্যন্ত ফুলের মালা গলায় দিয়ে নফল নামাজ পড়ার জন্য হেলে দুলে মসজিদের দিকে যাচ্ছিল, তাদের উপর ফুল এবং নোট বর্ষণ করা হচ্ছিল, মেহমানদের জন্য খাবার রান্না করা হচ্ছিল এবং খুশির সীমা সীমা ছিল না। হায়, তারপর এমন এক সময় এলো যে সেই বরদের উপরই পুনরায় ফুল দেয়া হলো, কিন্তু এখন তারা বিয়ের খুশিতে শোকরানা নফল নামাজ পড়ার জন্য হেলে দুলে মসজিদে যাচ্ছিল না, বরং খাঁচার মতো খাটিয়ায় বন্দি এবং মানুষের কাঁধে চড়ে কবরস্থানের দিকে যাচ্ছিল। আগে বিয়ের অনুষ্ঠানে যেসব আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের ঠোঁট থেকে হাসির ফোয়ারা বের হচ্ছিল, আজ তাদের চোখ থেকে অশ্রুর ধারা বইছে। এই প্রসঙ্গে এক যুবকের শিক্ষণীয় ঘটনা শ্রবণ করুন। বিয়ের প্রথম রাতে কিডনি ফেল হয়ে গেল। শাইখে তরিকত আমির আহলে সুন্নত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুল্লাহ আলিয়া বলেন, আমাদের বংশের এক যুবকের খুব জাঁকজমকের সাথে মডার্ন স্টাইলে বিয়ে হল। এখনো তার বিয়ের প্রথম রাতই ছিল, সেই বেচারা দুটি কিডনি ফেল হয়ে গেল। আমি দেখার জন্য হাসপাতালে পৌঁছালাম এবং তাকে দেখে ভাবতে লাগলাম যে যদি সে বেঁচে যায় তবে হয়তো নামাজি হয়ে যাবে এবং নিজের আখিরাত সাজানোর জন্য তৈরি হয়ে যাবে, কিন্তু সে সুস্থ হতে পারল না। প্রিয় ইসলামী ভাইরা, চিন্তা করুন, সেই যুবক যে কয়েকদিন আগে ফুলের মালা পরেছিল এবং নফল পড়ার জন্য পায়ে হেঁটে মসজিদে গিয়েছিল, বেচারার কিডনি ফেল হয়ে গেল এবং তারপর কয়েকদিন পরই তাকে কাঁধে তুলে অন্ধকার কবরে নামিয়ে দেয়া হল। হে যৌবনের বড়াইয়ে আল্লাহকে ভুলে যাওয়া লোকেরা, মনে রেখো, ঢল জায়গি ইয়ে জওয়ানি জিস পর তুজকো নাজ হ্যায়, তু বাজালে চাহে জিতনা চার দিন কা সাজ হ্যায়। ফেরেস্তার ডাক। হজরত সাইয়দুনা ওয়াহাব বিন মুনাব্বি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি একটি কিতাবে পড়েছি যে চতুর্থ আকাশে এক ফেরেস্তা এভাবে ডাক দেয়, হে 40 বছর বয়সীরা, তোমরা হলে ক্ষেত, আমরা তোমাদের ফসল কাটব। হে 50 বছর বয়সীরা, তোমাদের জন্য তাই যা তোমরা আগে পাঠিয়েছ এবং যা পেছনে ছেড়ে এসেছ। হে 60 বছর বয়সীরা, তোমাদের জন্য কোনো অপারগতা নেই। হায়, সৃষ্টিকে যদি সৃষ্টি করা না হতো এবং যখন সৃষ্টি করাই হলো তখন হায় জেনে নিত যে কেন সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাছে কিয়ামত এসেই পড়েছে, তাই প্রস্তুতি নাও। প্রিয় ইসলামী ভাইরা, যেই দুনিয়ার প্রতি আমরা আসক্ত ও পাগল এবং যেই দুনিয়া অর্জনের জন্য আমরা হারাম ও হালালের তোয়াক্কা করিনি, অতি শীঘ্রই তা আমাদের দিকে ছুটে যাবে। আমাদের মাঝে কতজন এমন ব্যক্তি রয়েছে যাদের চেহারায় বার্ধক্য স্পষ্ট এবং তাদের অবস্থা হল তাদের মধ্যে কেউ দাড়ি মুন্ডানো, কেউ এক মুষ্টির কম দাড়ি রেখেছে, কারো গালি দেওয়ার অভ্যাস আছে, কেউ বেনামাজি। এদের এখনই তবা করা উচিত, কারণ বার্ধক্যের পর যৌবন আসবে না। তবে যদি কোনো যুবক নিজের ভেতর এই আশা রাখে যে বৃদ্ধ বয়সে তবা করে নিব, তবে এটা ভিন্ন কথা, কিন্তু সেই যুবকের এই আশাও ভুল এবং শয়তানের পক্ষ থেকে ধোকা, কারণ এখন বার্ধক্য সৌভাগ্যবানের নসিবে জোটে। নতুবা অনেক যুবক বার্ধক্যের দোরগোড়ায় পা রাখার আগেই মৃত্যুর শিকার হয়ে অন্ধকার কবরে পৌঁছে যায়। এই বিষয়টি এভাবে অনুমান করা যায় যে আপনি আপনার মহল্লা বা এলাকায় বসবাসকারী লোকদের দেখে নিন, যদি আপনার এলাকার জনসংখ্যা 1000 হয় তবে তাদের মধ্যে আপনি হয়তো 10 বা 15 জন বৃদ্ধ বৃদ্ধা দেখতে পাবেন, বাকি জনসংখ্যা হয়তো যুবকই হবে। জানা গেল এই সমাজে 1 বা 2% বৃদ্ধ ব্যক্তি আছে, বাকি লোকেরা বার্ধক্য আসার আগেই যৌবনের অবস্থায় ইন্তিকাল হয়ে যায়। জানি না প্রতিদিন কত যুবক এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। একইভাবে আপনি আপনার শহরের সবচেয়ে বড় হাসপাতালে চলে যান, সেখানে ভর্তি রোগীদের আত্মীয়দের কাছে জেনে নিন যে রোগীর কি রোগ হয়েছে এবং তার বয়স কত। কেউ বলবে, আমাদের রোগীর 2 মাস ধরে পেটে ব্যথা এবং তার বয়স 22 বছর। কেউ বলবে, আমাদের রোগীর শেষ স্টেজের টিবি এবং তার বয়স 35 বছর। অর্থাৎ অনেক রোগীর বয়স 40 বছরের ভিতর হবে। হাসপাতালে আপনি কিছু শিশুকেও ভর্তি দেখতে পাবেন এবং কিছু শিশুর ব্যাপারে জানা যাবে যে বেচারারা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আমির আহলে সুন্নত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুল্লাহ আলিয়া বলেন, আমার এক পীর ভাই ছিল যার বয়স ছিল 20 বছর 6 মাস। সে বেচারা ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ভরপুর যৌবনের অবস্থায় ইন্তিকাল হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা মাঝে মাঝে মানুষের জানাজা যেতে দেখেন, বরং হতে পারে আপনার ঘর থেকেও মাঝে মাঝে জানাজা বের হয়েছে, কিন্তু তখন হয়তো আপনি বোঝার বয়সে পৌঁছাননি। আপনারা এমন লোক পাবেন যাদের পিতা এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এবং ইন্তিকাল করার পর তারা নিজের হাতে তাদের বাবার চোখ বন্ধ করেছে, কেউ তার দাদা জানের পায়ের বুড়ো আঙ্গুল বেঁধেছে, কেউ তার যুবক ভাইয়ের জানাজায় কাঁধা দিয়েছে, কেউ তার মায়ের জানাজা উঠিয়েছে এবং কেউ তার ছোট শিশুকে দাফন করেছে। মোট কথা, হয়তো খুব কমই এমন কেউ আছে যার ঘর থেকে জানাজা বের হয়নি। যখন কারো ঘর থেকে জানাজা বের হয় তখন মালাকুল মওত আলাইহিসসালাম সেই ঘরের দরজায় দাঁড়িয়ে যান এবং লোকদের কাঁদতে ও চিৎকার করতে দেখে বলেন, আমাকে কেন দোষারোপ করছ এবং মন্দ বলছ? আমি তো আল্লাহ পাকের হুকুমে রুহ কবজ করতে বাসি। হে মৃতের জন্য ক্রন্দনকারীরা, শোনো আল্লাহর শপথ, তোমাদের মধ্যে যতক্ষণ একজনও জীবিত আছে আমি এই ঘরে বারবার আসব এবং প্রত্যেককে একে একে নিয়ে যাব। যদি মালাকুল মওত আলাইহিসসালামের এই ডাক এবং ঘোষণা শুনে নিত তবে মৃতকে ভুলে নিজের জন্য কাঁদা শুরু করত। হায়, দুর্ভাগ্যবশত আমরা জানাজা থেকে শিক্ষা গ্রহণ করি না। যখন আমাদের ঘর থেকে জানাজা বের হয় তখন আমরা খুব কান্নাকাটি করি এবং নিয়মিত নামাজ পড়া শুরু করি, কিন্তু তারপর কিছুদিন পার হওয়ার পর মৃতকে ভুলে নামাজ থেকে দূরে সরে যাই। আমরা মৃতকে কেন ভুলি? এর কারণ একটি রেওয়ায়েতে এভাবে বর্ণনা করা হয়েছে, যখন মৃতকে দাফন করে লোকেরা ঘরে ফিরে যেতে থাকে তখন এক ফেরেশতা কবরের মাটি উঠায় এবং প্রস্থানকারীদের উপর ছিটিয়ে দিয়ে বলে, হে লোকেরা, যাও দুনিয়ার কাজকর্মে লিপ্ত হয়ে যাও। হে আশিকানে রসুল, যখন কেউ ইন্তিকাল করে তখন ধীরে ধীরে তার ইন্তিকালের শোক শেষ হতে থাকে, এমনকি একটা সময় এমন আসে যে লোকেরা ইন্তিকালকারী তাদের আত্মীয় স্বজন, সন্তান এবং মা বাবাকে ভুলে দুনিয়ার চাকচিককে হারিয়ে যায়। যে মুসলমানরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের তাদের সম্পর্কে ভাবা উচিত যে এই সময় তাদের উপর কেমন অসহায়ত্ব ও একাকিত্ব ছেয়ে আছে। চিন্তা করুন, যখন একদিন আমাদেরও আমাদের আবদার পূরণকারীরা তাদের কাঁধে তুলে কবরস্থানে নিয়ে যাবে এবং আজ আমাদের মিস্টার বলা লোকেরা কাল মরহুম বলে ডাকবে, তখন আমাদের উপর কেমন একাকিত্ব ছেয়ে থাকবে। যদি সেই সময় মাআযাল্লাহ আমাদের কাছে নামাজ না থাকে, রমজান মুবারকের রোজা না থাকে, আমল নামা কদমে কদমে করা গুনাহে পরিপূর্ণ থাকে, আল্লাহ পাক অসন্তুষ্ট হন এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হন, তবে এমন অবস্থায় কবর আমাদের সাথে কেমন আচরণ করবে? এটি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন। এক রেওয়ায়েতে আছে, নামাজে অলসতা করা ব্যক্তিদের কবর এমন ভাবে চাপ দেবে যে তাদের পাজরের হাড় ভেঙে চুরমার হয়ে একে অপরের মধ্যে ঢুকে যাবে। হে প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন, কবরের আজাব থেকে না কারাটির কৌশল বাঁচাতে পারবে, আর না কুস্তির মারপ্যাচ, না বক্সিং এর পাঞ্চ কবরের পাকড়াও থেকে বাঁচাতে পারবে, আর না কোনো ধরনের অস্ত্র। হায়, যখন কবর চাপ দেবে তখন পাজরের হাড় ভেঙে চুরমার হয়ে একে অপরের মধ্যে ঢুকে যাবে। মনে রাখবেন, ভাঙ্গা হাড় জোড়া লাগানোর জন্য কবরে না কোনো বোন স্পেশালিস্ট আসবে, আর না কোনো মেডিকেল সার্জন বা হাকিম ইত্যাদি, বরং সেখানে তো সাপ বিচ্ছু তেড়ে আসতে থাকবে এবং আগুনও বাড়তে থাকবে এবং এই সব কিছু আল্লাহ পাকের অসন্তুষ্টির ক্ষেত্রে হবে। দেখুন, আমরা দুনিয়ার গরম থেকে বাঁচার জন্য ঘরে ফ্যান এবং এয়ার কন্ডিশনার লাগিয়েছি, কিন্তু কবরের গরম থেকে বাঁচার জন্য নামাজের কোনো আয়োজন করিনি। তেমনি ভাবে উত্তম চরিত্র, সত্যবাদিতা, আমানতদারি, সততা এবং অন্যান্য নেক কাজ যা আমাদের জন্য কবরে আমাদের উপলক্ষ হতে পারত, তার কোনো আয়োজন করিনি। আমরা কেবল আমাদের ঘরকে ফার্নিচার দিয়ে সাজিয়েছি যাতে আরাম পাওয়া যায়, ঘরে ভেন্টিলেটর বানিয়েছি যাতে আলো পাওয়া যায়, কিন্তু আফসোস, কবরের জান্নাতের ভেন্টিলেটরের কোনো ব্যবস্থা করিনি। হে আশিকানে রসুল, উদাসীনতার ঘুম থেকে জেগে উঠুন। মনে রাখবেন, যদি আমরা আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করি তবে আমাদের পরিণতি কি হবে, এই সম্পর্কে আল্লাহ পাকের সত্যবাণী মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আল্লাহ পাক ইরশাদ করেন, পারা 22 সূরা আহজাব আয়াত নম্বর 66, কানজুল ইমানের অনুবাদ, যেদিন তাদের মুখমণ্ডল উলট পালট করে আগুনের মধ্যে জ্বালানো হবে, এ কথা বলতে থাকবে, হায়, কোনো মতে যদি আমরা আল্লাহর নির্দেশ মান্য করতাম আর রাসুলের নির্দেশ মান্য করতাম। কানজুল ইমান, আমার আকা আলা হজরত আশিক রসুল ওলিয়ে কামিল মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলার কোরআনের অনুবাদ, আপনিও আপনার ঘরে কেবল কোরআনের অনুবাদ কানজুল ইমানই রাখুন। বে নামাজিরা, তোমরাও শোনো, হে মাহে রমজানের রোজা কাজাকারীরা, হে ফরজ হওয়া সত্ত্বেও যাকাত অনাদায়কারী লোকেরা, হে ফরজ হয়ে যাওয়া সত্ত্বেও হজ আদায় না করা লোকেরা, হে মা বাবাকে কষ্ট দেওয়া লোকেরা, হে দাড়ি মুন্ডানো বা এক মুষ্টিতে কম করানো লোকেরা, হে ভিডিও গেমস খেলা এবং খেলানো লোকেরা, হে সিনেমা নাটক দেখা এবং দেখানো লোকেরা, হে গান গান বাজনা শোনা এবং শোনানো লোকেরা, হে ধোকা দিয়ে ভেজাল মাল বিক্রয় করা লোকেরা, হে ঘুষের লেনদেন করা লোকেরা, হে সুদ খরিতে লিপ্ত থাকা লোকেরা, সবাই মনোযোগ দিয়ে শোনো। যদি আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যান, তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে যান এবং ঈমান নষ্ট হয়ে যায়, তবে দুনিয়ার কোন শক্তি তোমাদের আখিরাতের আজাব থেকে বাঁচাতে পারবে না। তাই এখনো সুযোগ আছে, তওবার দরজা খোলা আছে, এখনো তওবা করা যেতে পারে। নতুবা পরে আপনাদের শিক্ষা, উচ্চ সনদ, বড় বড় ডিগ্রি এবং আপনাদের দক্ষতা আপনাদের আখিরাতের আজাব থেকে বাঁচাতে পারবে না। জাহান্নামের আজাবে গ্রেফতার লোকেরা প্রথমে তো আফসোস ও অনুশোচনা করে বলবে, হায়, আমরা যদি আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মান্য করতাম। তারপর বলবে, কানজুল ইমানের অনুবাদ, এবং বলবে, হে আমার প্রতিপালক, আমরা আমাদের নেতৃবৃন্দ ও আমাদের বড় লোকদের কথা মতো চলেছি, অতঃপর তারা আমাদেরকে পথ ভ্রষ্ট করে দিয়েছে। হে আমাদের প্রতিপালক, তাদেরকে আগুনে দ্বিগুণ শাস্তি দাও এবং তাদের উপর বড় অভিসম্পাত করো। দুনিয়া ও আখিরাতে সফল কে? হে আশিকানের রসুল, দুনিয়া ও আখিরাতে সফল সেই ব্যক্তি যে আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত এবং বাধ্যগত। যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন, পারা 22 সূরা আহজাব আয়াত নম্বর 70-71 কানজুল ইমানের অনুবাদ, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, সরল কথা বলো, তোমাদের কর্ম তোমাদের জন্য সংশোধন করে দেবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। আর যে কেউ আল্লাহ রাসূলের আনুগত্য করে সে মহা সাফল্য লাভ করেছে। চিন্তা করুন, এই আয়াতে মুবারাকায় এটা বলা হয়নি যে ম্যাট্রিক, ইন্টার, বিএ, বিকম করে নিবে বা ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল বা মন্ত্রী হয়ে যাবে সে সফল। বরং ইরশাদ করা হয়েছে যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে সে মহা সফলতা পেল। আজ আমরা দুনিয়াবী পরীক্ষায় সফল হওয়ার দোয়া নিজেও করি এবং অন্যদের দিয়েও করাই, কিন্তু আসল পরীক্ষা কবর ও আখিরাতের, এবং তাতে সফল হওয়ার জন্য আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য জরুরি। নিজের এই মানসিকতা তৈরি করে নিন যে আমাদের আল্লাহ পাক এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দকে নিজের পছন্দের উপর প্রাধান্য দিতে হবে। উদাহরণস্বরূপ, যদি নফস বলে যে খুব ঠান্ডা, ওযু করতে গেলে ঠান্ডা লাগবে, পরে নামাজ পড়ে নিও, তবে এখন আমাদের নফসের বিরোধিতা করে নামাজ পড়া উচিত। কারণ আল্লাহ পাক কুরআনে মাজিদে বিভিন্ন জায়গায় নামাজ পড়ার হুকুম দিয়েছেন, যেমনটি পারা 1 সূরা বাকারার 43 নং আয়াতে ইরশাদ করেছেন, আকিমুস সালাহ কানজুল ইমানের অনুবাদ, নামাজ কায়েম রাখো। এছাড়াও আমাদের প্রিয় আকা মাকি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নামাজ পড়ার উৎসাহ দিয়েছেন। মনে রাখবেন যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজও ছেড়ে দিবে সে হাজার হাজার বছর জাহান্নামে থাকার যোগ্য হবে। তাছাড়া নামাজ না পড়া ব্যক্তিরা আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণে জাহান্নামে যাবে, এবং যখন জান্নাতীরা তাদের জিজ্ঞাসা করবে যে তোমাদের কি বিষয় জাহান্নামে নিয়ে গেছে, তখন তারা উত্তর দেবে যে আমরা নামাজ পড়তাম না। যেমনটি কুরআনে পাকে রয়েছে, পারা 29 সূরা মুদ্দাসির আয়াত নম্বর 40-43 কানজুল ইমানের অনুবাদ, জান্নাতসমূহের মধ্যে জিজ্ঞাসা করে, অপরাধীদেরকে তোমাদেরকে কিসে দোজখে নিয়ে গেছে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না। দেখুন, আল্লাহ পাক এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, অথচ নফস নামাজ পড়তে নিষেধ করে। তবে কার কথা মানব? আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবে নাকি নফসের? একইভাবে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দাড়ি বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন, যেমনটি হাদিসে পাকে রয়েছে, গোফ ছোট করো এবং দাড়িকে ক্ষমা করো, অর্থাৎ বৃদ্ধি করো, ইহুদিদের মতো আকৃতি বানিও না, নস বলে দাড়ি রেখো না, অফিসার বলে দাড়ি রেখো না, মা বাবা বলে দাড়ি রেখো না, তবে কার কথা মানবে? আল্লাহ পাক এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবে নাকি নফসের? মনে রাখবেন, যদি মা বাবা দাড়ি রাখতে নিষেধ করেন, তবে এই ব্যাপারে তাদের কথা মানা যাবে না। কারণ যখন আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার নির্দেশ দিয়েছেন, তবে এখন দাড়ি রাখা ওয়াজিব এবং মুন্ডানো হারাম হয়ে গেছে। মনে রাখবেন, দাড়ি মুন্ডানো বা এক মুষ্টির চেয়ে ছোট করা উভয়ই নাজায়েজ। নিয়ত করুন যে আজকের পর আমরা দাড়ি মুন্ডন করব না এবং ছাটাই করে এক মুষ্টির চেয়ে কম করব না। চোখে জাহান্নামের আগুন। হে আশিকানের রসুল, আজকাল আমাদের সমাজে গান বাজনা এবং সিনেমা নাটক ব্যাপক হয়ে গেছে এবং এর অশুভ প্রভাবে আমাদের সমাজ ধ্বংস ও নষ্ট হয়ে গেছে। বর্ণিত রয়েছে, যে তার চোখকে হারাম দিয়ে পূর্ণ করবে তার চোখকে জাহান্নামের আগুন দিয়ে পূর্ণ করে দেওয়া হবে। চিন্তা করুন, যখন চোখে ধুলোর সামান্য কণা পড়ে তখন চোখ লাল হয়ে যায় এবং কষ্ট সহ্য হয় না, তবে আখিরাতে জাহান্নামের আগুন কিভাবে সহ্য হবে এই প্রসঙ্গে আরেকটি রেওয়ায়েত শ্রবণ করুন। হযরত ইমাম হাফিজ আবুল কাসিম সুলাইমান তাবারানী উদ্ধৃত করেন, প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে একটি দৃশ্য দেখলেন যে কিছু লোকের চোখে এবং কানে পেরেক ঢোকানো হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করা হল, এরা সেই লোক যারা তা দেখে যা তাদের দেখা উচিত নয় এবং তা শুনে যা তাদের শোনা উচিত নয়। প্রিয় ইসলামী ভাইরা, অঙ্গীকার করুন যে আমরা আল্লাহ পাক এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য সিনেমা নাটক দেখা এবং গান বাজনা শোনা থেকে সত্যিকার তওবা করছি, এবং আজকের পর থেকে আমরা সিনেমা নাটক দেখা এবং গান বাজনা শোনা থেকে বেঁচে থাকব ইনশা আল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।